বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 14 জানুয়ারি, 30 পৌষ এবং ফার্সি 24 তেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8টা 23 মিনিটে, ভারত সময় রাত 7টা 53 মিনিটে এবং তেহরান সময় সন্ধে 5টা 53 মিনিটে। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যায় 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। সীমান্ত সংকট নিরসনে ইরান ও পাকিস্তানের যৌথ উদ্যোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতের উত্তরপ্রদেশে দলিত ও সংখ্যালঘুদের চোখে ধুলো দিয়ে বিজেপি ক্ষমতা পেয়েছে বলে সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মোর্চের অভিযোগ সম্পর্কে প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যের জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার মধ্যেও তেল রপ্তানি ব্যাপক বেড়েছে। পরমাণু সমঝোতা বাঁচানোর সময় মাত্র কয়েক সপ্তাহ বলে দাবি আমেরিকার। সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষা করল ইরান। স্বল্প খরচে বহু সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা জানালেন জেনারেল হাজিজাদে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে দরকার সেখানে তদবির চালাবে সরকার। এবং উত্তরপ্রদেশে দলিত ও সংখ্যালঘুদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে বিজেপি, রাজ্যের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের স্পষ্ট দাবি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরানের উপর আরোপ করা মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে তার প্রশাসন যে প্রচেষ্টা চালাচ্ছে তার সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই। আজ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে একথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রাইসি বলেন, তার প্রশাসন নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে সব প্রচেষ্টা এক জায়গায় কেন্দ্রীভূত করবে না। ইব্রাহিম রাইসি তারপর টুইটার পোস্টে আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ এজেন্ডা, তবে ভিয়েনা আলোচনার উপর তা নির্ভরশীল করে ফেলা হবে না। এ কারণেই নিষেধাজ্ঞা পরিস্থিতির মধ্যেই আমাদের তেল বিক্রি এত বেশি বেড়েছে যে আমরা এ নিয়ে আর চিন্তিত নই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, পরমাণু সমঝোতা বাঁচানোর জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় হাতে আছে। তিনি সতর্ক করে বলেন, যদি ভিয়েনা আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকা ভিন্ন কোনো পথ বেছে নিতে প্রস্তুত রয়েছে। আমেরিকার সরকারি রেডিও স্টেশন এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ব্লিংকেন। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় সমঝোতায় পৌঁছার প্রয়োজনীয়তা ইরানের চেয়ে শত্রুদেরই বেশি। শত্রুর সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে সাহসী ভূমিকা পালন করতে হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন।
হজ আলী আকবরী আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ইরানের কোনো তাড়াহুড়ো নেই, তবে আলোচনার নামে সময় ক্ষেপণের সুযোগও দেওয়া হবে না। জুমান নামাজের খতিব বলেন, ইরানের পররাষ্ট্রনীতির পেছনে জনগণের সমর্থন রয়েছে, কাজেই আলোচকেরা দৃঢ়তার সঙ্গে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের ভয় ভীতির পরোয়া না করে যুক্তি, প্রজ্ঞা ও আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে এগিয়ে যেতে হবে, শত্রুদেরকে পরাস্ত করতে হবে। গত 3 জানুয়ারি থেকে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় অষ্টম দফার আলোচনা চলছে, বিভিন্ন পর্যায়ে এ সংক্রান্ত আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পূর্ব ও পশ্চিম এশিয়ার দুই বৃহৎ সভ্যতা ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিকভাবেই দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক বিরাজ করছে। তিনি আজ চীনে পৌঁছে এই মন্তব্য করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ও চীন বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার 51তম বার্ষিকী উদযাপন করছে। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হচ্ছে। তিনি বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের ফলে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে, নয়া দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওমান ও কাতার সফর শেষে আজ চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। গত বছর দুদেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সই হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজেজাদে বলেছেন, তার দেশ স্যাটেলাইট ক্যারিয়ারের প্রযুক্তি আয়ত্ত করেছে এবং এ জাতীয় ক্যারিয়ারের পরীক্ষায় প্রথমবারের মতো সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। গতকাল ইরানের কোম শহরে আলেমদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় জেনারেল হাজেজাদে বলেন, এখন থেকে ইরান স্বল্পমূল্যের ইঞ্জিন ব্যবহার করে প্রচুর সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে। সলিড ফুয়েলে চালিত একটি ইরানি স্যাটেলাইট ক্যারিয়ার ইঞ্জিনের সাম্প্রতিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানিয়ে হাজেজাদে বলেন, এই পরীক্ষাটি দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, গত 2 বছরে ইরানে যত স্যাটেলাইট ক্যারিয়ার পরীক্ষা করা হয়েছে তার সবই তরল জ্বালানি চালিত ছিল। হাজেজাদে আরও বলেন, ইরানের নতুন স্যাটেলাইট ক্যারিয়ারগুলো অধাতু এবং যৌগিক ফুসেলেজ দিয়ে তৈরি, যা রকেটের শক্তি বাড়াবে এবং খরচ যথেষ্ট পরিমাণে কমিয়ে আনবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে দরকার সেখানে তদবির চালানো হবে। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যেখানে প্রয়োজন সেখানে বাংলাদেশ তাদের ব্যবহার করবে। আজ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক আন্তর্জাতিক কনফারেন্স শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ BGR নামে একটি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দেয়। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নতুন করে লবিস্ট নিয়োগ করবে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, যেখানে তদবির দরকার সেখানে আমরা চালাব, দেশেও তো কাজ করতে গেলে অনেক সময় তদবির লাগে। মন্ত্রী বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর একটা নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট বলছে এবং স্বীকার করেছে যে র্যাব সন্ত্রাস অনেকটা কমিয়েছে, তারা সেগুলো চিন্তা ভাবনা করবে। তাদের যে লক্ষ্য সন্ত্রাস কমানো সহ অন্যান্য কাজ, র্যাব সেগুলোই করছে এবং সফলভাবে করছে। এ কারণে র্যাব বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে। আমার মনে হয় সবাই এটা বুঝবে এবং তখন অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর গত বছরের 10 ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।
একদিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা 1,000-এরও বেশি বেড়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 4,378 জন, আর পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 15% কাছাকাছি পৌঁছে গেছে। এ সময় করোনায় সংক্রমিত 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেছেন, বিজেপির লোকেরা দলিত, অনগ্রসর, সংখ্যালঘু, মুসলিমদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে। তিনি আজ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। রাজ্যের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য আজ বিজেপিকে টার্গেট করে বলেন, আজ বিজেপির শেষের ইতিহাস লেখা চলেছে। বিজেপির বড় বড় নেতারা যারা এতদিন কুম্ভকর্ণ হয়ে ঘুমিয়েছিলেন, যারা নেতা, বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলার সময় পাননি, তারা আজ ঘুমহীন হয়ে পড়েছেন, তাদের ঘুম আসছে না। ভারতের পশ্চিমবঙ্গে গতকালের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আজ 9 জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত 72 জন। দাবি উঠেছে সিবিআই তদন্তের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9 জনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে 72 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে 7 জনের লাশ উদ্ধার হয়েছিল। আজ শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 9 জনে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনির কাছে রেললাইন থেকে উল্টে যায় গুয়াহাটিগামী বিকানির গুয়াহাটি এক্সপ্রেসের 12টি কামরা। রাতে গুরুতর আহত 7 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কমপক্ষে 1,200 জন যাত্রী ছিলেন। আজ ভোর 3টা নাগাদ যাত্রীদের উদ্ধারের কাজ শেষ হয়। এ সম্পর্কে আজ ভারতের সাবেক রেলমন্ত্রী অধীর চৌধুরী কেন্দ্রীয় সরকারের তৎপরতার সমালোচনা করে বলেন, আজ সকাল 9:45 দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকালই রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 5,00,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরাকের রাজধানী বাগদাদের নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে গতকাল আবারও রকেট হামলা হয়েছে। ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কমপক্ষে 3টি কাতিউশা রকেট গ্রিন জোনে আঘাত হানে, যার মধ্যে 2টি পড়েছে মার্কিন দূতাবাস চত্বরে, অন্যটি ওই এলাকার একটি স্কুলের কাছে পড়ে। এতে 2 বেসামরিক ব্যক্তি আহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক 2 ইরাকি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোঁড়া 2টি কাতিউশা রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে। ইরাকে অবস্থিত মার্কিন স্বার্থের উপর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বেড়ে গেছে। তারই অংশ হিসেবে গতকাল সর্বশেষ এই হামলা হল। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি দুদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি সিরিয়া সফর শেষে দেশে ফিরে একথা জানান। তিনি বলেন, 1 দশকের যুদ্ধ শেষে সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এজন্য ইরান ও সিরিয়া নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে। রুস্তম কাসেমি বলেন, দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শিগগিরই সিরিয়া সফর করবে। 2011 সাল থেকে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সবসময় দামেস্ক সরকারের পাশে রয়েছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফ্যাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সীমান্ত সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা প্রতিষ্ঠায় দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির উপায় ছিল তাঁদের আলোচনার বিষয়। বিস্তারিত সংবাদ ভাষ্যটি এখন শোনা যাক। করাচির জলসীমায় বারাকুডা ইলেভেন নৌমহড়ার অবকাশে ইরানের বর্ডার গার্ডস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদারজি, পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক অ্যাডমিরাল আমিন ফুয়াদ বেগের সঙ্গে আলোচনা করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির উপায় ছিল তাদের আলোচনার বিষয়। জনাব গুদারজি বলেন, ইরান এবং পাকিস্তান এই অঞ্চলকে নিরাপত্তা বিঘ্নিতকারীদের অভয়ারণ্যে পরিণত হবার সুযোগ দেবে না। তিনি বলেন, দুদেশই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সীমান্ত এলাকার নিরাপত্তা প্রতিষ্ঠায় একমত। সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার পাশাপাশি মানব পাচার, চোরাই পণ্য ও জ্বালানি পাচারের বিষয়টিও আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ। এ কারণেই ইরান পাকিস্তানের সঙ্গে যৌথ স্থল ও জলসীমায় নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশিষ্ট রাজনীতি বিশেষজ্ঞ নওজার শাফি এ অঞ্চলে উগ্রপন্থা বিস্তারের ক্ষেত্রে পাকিস্তানের মাদ্রাসাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, পাকিস্তান সরকারের উচিত এর পরিণতির ব্যাপারে মনোযোগ দেওয়া, কেননা উগ্রপন্থা সীমান্ত চেনে না, সুতরাং সমগ্র এলাকায় নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে 900 কিলোমিটারের মতো যৌথ সীমান্ত রয়েছে। তাছাড়া আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ নিয়েও দুদেশের উদ্বিগ্ন হবার কারণ রয়েছে। পাকিস্তানের উপজাতীয় এলাকাগুলো উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিরাপদ এলাকা, এ কারণে এলাকাটি প্রতিবেশী দেশগুলোর জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। ইরান এবং পাকিস্তান যৌথ পরিকল্পনার মাধ্যমে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্ষেত্র ও তৎপরতা সংকুচিত করে আনতে পারে। এক্ষেত্রে দ্বিপক্ষীয় সীমান্ত রক্ষা, গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা আগের তুলনায় অনেক বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে। পাকিস্তানি বিশেষজ্ঞ আলী রেজা মেহরাবি বিশ্বাস করেন, ইসলামাবাদের নিরাপত্তার ক্ষেত্রে ইরানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, অথচ এক্ষেত্রে পাকিস্তানের কার্যক্রম ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, এমনকি বলা যায় ইরানের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে। যাই হোক না কেন, এই অঞ্চলে ক্রমবর্ধমান চরমপন্থা এবং ISIL সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি শক্তিশালী হবার ঘটনায় পাকিস্তানও তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত বলে মনে করছে। তাই দুদেশের অভিন্ন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিপক্ষীয় গোয়েন্দা সহযোগিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় যেন সন্ত্রাসীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে না পারে, সেজন্য প্রয়োজনে যৌথ সামরিক মহড়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি ভারতের দিকে। উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেছেন, বিজেপির লোকেরা দলিত, অনগ্রসর, সংখ্যালঘু, মুসলিমদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে। তিনি বিজেপিকে টার্গেট করে আরো বলেন, আজ বিজেপির শেষের ইতিহাস লেখা হচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেছেন, বিজেপির লোকেরা দলিত অনগ্রসর সংখ্যালঘু মুসলিমদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে। তিনি আজ শুক্রবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। রাজ্যের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য আজ বিজেপিকে টার্গেট করে বলেন, আজ বিজেপির শেষের ইতিহাস লেখা চলেছে। বিজেপির বড় বড় নেতারা যারা এতদিন কুম্ভকর্ণী হয়ে ঘুমিয়েছিলেন, যারা নেতা বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলার সময় পাননি, তারা আজ নিদ্রাহীন হয়ে পড়েছেন, তাদের ঘুম আসছে না। তিনি বলেন, এবার বিজেপি সরকারকে বিলুপ্ত করতে হবে এবং উত্তরপ্রদেশকে বিজেপির শোষণ থেকে মুক্ত করতে হবে। অখিলেশের সঙ্গে থেকে বিজেপিকে ধ্বংস করব। অখিলেশ একজন যুবক, লেখাপড়া জানা ব্যক্তি, তার মধ্যে নয়া শক্তি রয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতাসীন বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়েছে। সম্প্রতি 14 জন বিজেপি বিধায়ক দলত্যাগ করেছেন। আজ শুক্রবার স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি সহ 8 জন বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
বিজেপি ভারতীয়দের অ্যাকিলিস হিলটাকে আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে জাতপাত। এবং এই জাতপাতের খেলাকে তারা এবং তাদের পেটুয়া কিছু মানুষ নাম দিয়েছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই করে তারা উত্তরপ্রদেশে ক্ষমতা এসেছিল। এবং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয় ছিল দলিত মানে ওবিসি এবং তফসিলি জাতির মানুষদের, তাদের যারা শ্রেণী মিত্র, তাদের যারা জাতি মিত্র, সেই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা এবং দাঙ্গা লাগানো, সেই করে তারা ক্ষমতা এসেছিল। কিন্তু মানুষ তার নিজের অভিজ্ঞতায় বুঝেছেন যে ধর্ম বড়, কিন্তু তার চেয়ে অনেক বড় হচ্ছে পেট।
বলছিলেন অধ্যাপক ডক্টর ইমানুল হক। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ যোগদান মঞ্চে পৌঁছে সবাইকে দলের সদস্য পদ প্রদান করেন। অখিলেশ যাদব কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, মানুষ বদল চায়, পরিবর্তন চায়। দিল্লিওয়ালারা যতই আসুক না কেন, বাবা এবার পাশ করতে পারবেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা পাশ্চাত্যের ওষুধ শিল্প এবং সেখানে ওষুধের অপব্যবহার নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আজ আমরা পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। এখানে বলে রাখছি, আজকের আসরের মধ্য দিয়েই ইতি টানব পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। এরপর হাজির হব নতুন কোন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে।
শিক্ষাবিদদের মতে, গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থাতেই এখন কাঠামোগত পরিবর্তন জরুরি। বিশ্বের সর্বত্রই নতুন প্রজন্মকে দিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ আজকের শরণার্থীরা হাল ধরবে আগামী দিনের। নতুন নতুন প্রযুক্তির কল্যাণে জানার সুযোগ বাড়লেও নানা গবেষণায় দেখা যাচ্ছে ধর্ম, সমাজ, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের আগ্রহ আগের চেয়ে কমছে। শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়ছে। অনেক দেশের সরকারই নিজস্ব ধর্ম, সংস্কৃতি, সমাজ ও ইতিহাসের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অনুসরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা। 2019 সালের শেষের দিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে আমেরিকার সরকারি শিক্ষা ব্যবস্থায় জাতিগত বৈষম্য বিদ্যমান। আফ্রিকান ও লাতিন আমেরিকান বংশভুক্ত শিশুরা এমন সব স্কুলে পড়াশোনা করে যেখানে শিক্ষার সুযোগ সুবিধা সবচেয়ে কম।
2014 সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নাগরিক অধিকার বিষয়ক একটি টিম এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্কুল জাতিগত বৈষম্যের দিকে এগোচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে বসবাসকারী লাতিন আমেরিকান বংশোদ্ভূত শিশুদের অর্ধেকই এমন স্কুলে পড়াশোনা করে যেখানে শিক্ষার্থীদের 90% স্বজাতির। ইলিনয়, নিউ ইয়র্ক, ম্যারিল্যান্ড ও মিশিগান অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গদের অবস্থাও একই রকম। শিক্ষাক্ষেত্রে বৈষম্য অতীত থেকেই আমেরিকায় একটি আলোচিত বিষয়। 1954 সালের 17 মের আগ পর্যন্ত কৃষ্ণাঙ্গ শিশুদেরকে শ্বেতাঙ্গ শিশুদের স্কুলে ভর্তির অনুমতি দেওয়া হতো না। 1954 সালের আগে মার্কিন সরকার সবসময় কৃষ্ণাঙ্গদের স্কুলের দিকে ভ্রুক্ষেপ না করে শ্বেতাঙ্গ শিশুদের স্কুলের মান বাড়ানোর জন্য চেষ্টা চালিয়েছে। এ কারণে সে সময় থেকেই কৃষ্ণাঙ্গ শিশুদের স্কুলগুলোর শিক্ষার অবস্থা অনেক নিম্নমানের, আর এ কারণে এসব স্কুল থেকে শিক্ষা গ্রহণকারীরা উচ্চ শিক্ষায় ভর্তির খুব একটা সুযোগ পেত না।
ব্যাপক আন্দোলন সংগ্রামের পর 1954 সালে মার্কিন ফেডারেল আদালত জাতি ও বর্ণভিত্তিক আলাদা শিক্ষা ব্যবস্থা বাতিলের নির্দেশ জারি করে, কিন্তু বাস্তবে কখনই এই ব্যবস্থা পরিপূর্ণভাবে বর্ণ বিদ্বেষের ঊর্ধ্বে উঠতে পারেনি। এ কারণে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকেও মার্কিন শিক্ষা ব্যবস্থায় বর্ণবাদ স্পষ্ট। আমেরিকার সরকারি স্কুলগুলোর কর্মকর্তারা নিজেদের স্কুলে মিশ্র জাতি বর্ণের পরিবর্তে এক বর্ণের মানুষকে ভর্তি করানোর বিষয়ে বেশি আগ্রহী। যেসব স্কুলে বহু জাতি ও বর্ণের সন্তানেরা পড়ালেখা করে সেসব স্কুলে শ্বেতাঙ্গ পরিবারগুলো নিজেদের সন্তানদের ভর্তি করাতে চান না। অন্যদিকে গত 3 দশকে আমেরিকায় শিক্ষার খরচ 4 গুণ বেড়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষা খরচ চালাতে গিয়ে অনেক শিক্ষার্থী বড় অঙ্কের ঋণ নিতে বাধ্য হয়। দ্য স্টুডেন্ট লোন ম্যাস নামক বইয়ের লেখক জুয়েল বেস্ট এর এরিক বেস্ট শিক্ষা ঋণ সম্পর্কে বলেছেন, শিক্ষা ঋণ অনেকটা বরফের বলের মতো এবং কিছু ভুলের কারণে এর আকার ক্রমেই বড় হচ্ছে। বর্তমানে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর 4,40,00,000 শিক্ষার্থী ঋণের জালে আবদ্ধ, আর এই ঋণের পরিমাণ $1,50,000,000। আমেরিকার PBS চ্যানেল এক ডকুমেন্টারিতে দেশটির শিক্ষা ঋণের ইতিহাস পর্যালোচনা করেছে।
আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কনস্ট্যান্টাইন ইয়ানলিস বলেছেন, আমেরিকার 4 কোটিরও বেশি ঋণগ্রস্ত শিক্ষার্থীর 10% ঋণ নেয়ার 2 বছর পর কিস্তি পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলে। অদূর ভবিষ্যতে এই সংকট আরো বাড়বে। তার মতে এরই মধ্যে আমেরিকায় শিক্ষা লোনের অবস্থা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও বিখ্যাত পদার্থবিদ মিচিও কাকুর মতে আমেরিকার শিক্ষা ব্যবস্থা মোটেও মানসম্পন্ন নয়। তার মতে আমেরিকায় একটি নির্বোধ প্রজন্ম গড়ে তোলা হচ্ছে, প্রতি বছর এর মাত্রা বাড়ছে। তিনি নিজেই একটি প্রশ্ন উত্থাপন করে এর জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা হয়তো বলবেন, তাহলে আমেরিকার বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা টিকে আছে কিভাবে? এর উত্তর হচ্ছে, আমেরিকার একটি গোপন হাতিয়ার রয়েছে, আর তা হল H-1B ভিসা। যদি H-1B ভিসা না থাকত, তাহলে গুগল বা সিলিকন ভ্যালির কোনো অস্তিত্ব আমেরিকায় থাকত না।
জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিখ্যাত পদার্থবিদ মিচিউ কাকু আরও বলেছেন, এইচ ওয়ান বি ভিসা হচ্ছে বাছাইকৃত মেধাবীদের জন্য বিশেষ ভিসা। আমেরিকায় অধ্যয়নরত 50% পিএইচডির ছাত্র বিদেশে থেকে আসেন। আমেরিকা চুম্বকের মতো কৌশলে বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীগুলোকে টেনে আনছে, তবে এখন এসব মেধাবী স্বদেশে ফিরতে শুরু করেছে। তারা চীনে ফিরে যাচ্ছেন, ভারতে ফিরে যাচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার কংগ্রেসের একজন সদস্য এইচ ওয়ান বি ভিসা বাতিলের দাবি তুলেছেন। তার মতে, বিদেশিরা এসে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। এরপর খোদ ওয়াল স্ট্রিট জার্নাল এর জবাবে লিখেছে, বাস্তবতা হলো এসব পদের জন্য যে ধরনের দক্ষতা জরুরি তা কোনো মার্কিন নাগরিকের মধ্যে নেই। ফলে এই দাবিটা সঠিক নয় যে বিদেশিরা আমেরিকায় এসে চাকরি নিয়ে নিচ্ছে, বরং উল্টো ঘটনা ঘটছে। বাস্তবতা হলো বিদেশিরা আমেরিকায় চাকরির অসংখ্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমেরিকায় কর্মরত বিদেশিরা উঁচু মানের প্রযুক্তিবিদ, বাস্তবে তাই ঘটছে, কিন্তু আমেরিকা বর্ণবাদীরা তা বুঝতে পারছে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসরের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাশ্চাত্য জীবন ব্যবস্থার শীর্ষক ধারাবাহিক আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, যেখানে তদবির দরকার সেখানে চালাবো, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম আলো, বড্ড সংক্রামক ওমিক্রন, বিধিনিষেধ পাল্টায়নি দৃশ্যপট, মানব জমিন। ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় হামলা, 31 ছাত্রকে পিটিয়ে আহত, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, নাসিক নির্বাচন প্রসঙ্গে সুজনের প্রশ্ন, কার স্বার্থে কাজ করছে নির্বাচন কমিশন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, দেশে একদিনে করোনা সংক্রমিত 2,64,000, বেড়েই চলেছে অ্যাক্টিভ কেস, সংবাদ প্রতিদিন। পুরভোট পেছানো যায় কি 4-6 সপ্তাহ, 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিক কমিশন, হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকা। ট্রেন দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলে দিলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি, মন্ত্রীর প্রত্যাখ্যান আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ, যেখানে তদবির দরকার সেখানে চালাবো, বললেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর এ বক্তব্য ছাপা হয়েছে প্রথম আলোতে। এ খবরে লেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের স্বার্থে যেখানে তদবিরের প্রয়োজন হবে সেখানেই সরকার তদবির চালাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ
বিজিআর নামে একটি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দেয়। র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নতুন করে লবিস্ট নিয়োগ করবে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, আমি এসব বলতে পারবো না, যেখানে তদবির দরকার সেখানে আমরা চালাব। নাসিক নির্বাচন প্রসঙ্গে সুজনের প্রশ্ন, কার স্বার্থে কাজ করছে নির্বাচন কমিশন? যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হলফনামায় প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ না করে এবং অসম্পূর্ণ হলফনামা প্রকাশের মাধ্যমে ভোটারদের বঞ্চিত করছে নির্বাচন কমিশন। তাহলে কার স্বার্থে কাজ করছে নির্বাচন কমিশন, জনগণ নাকি অন্য কোনো স্বার্থান্বেষীর? এভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বড্ড সংক্রামক ওমিক্রন বিধিনিষেধে পাল্টায়নি দৃশ্যপট। মানবজমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের মুখে দেশ, আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, একই সঙ্গে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে বাড়ছে উৎকণ্ঠা, প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণ মোকাবেলায় নতুন করে ১১ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে পাড়া কিংবা মহল্লা, হাসপাতাল, গণপরিবহন, রেস্তোরাঁ, বিপণী বিতান ও মূল সড়ক সহ কোথাও যেন নেই স্বাস্থ্যবিধির বালাই। মুখে মাস্ক ব্যবহার না করে হর হামেশা ঘোরাঘুরি করছে মানুষ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে একদিনে করোনা সংক্রমিত 2,64,000, বেড়েই চলেছে অ্যাক্টিভ কেস। সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি এসেছে। এতে বলা হয়েছে, কড়া বিধিনিষেধ, টেস্টিং ও টিকাকরণের জোর, বুস্টার ডোজ অভিযান, সব বাধাকেই যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে নোভেল করোনা ভাইরাস। যতদিন যাচ্ছে বেড়েই চলেছে সংক্রমণ। ওমিক্রনকে হালকাভাবে নেয়ার ফল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পুরভোট পেছানো যায় কি 4-6 সপ্তাহ, 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিক কমিশন, বলেছে হাইকোর্ট। খবরে লেখা হয়েছে, কোভিড আবহাওয়ে পুরভোট স্থগিত হবে কিনা তা রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভোট করানো যায় কিনা তা ভাবনা চিন্তা করুক কমিশন। কমিশন কি সিদ্ধান্ত নিল, 48 ঘন্টার মধ্যে মামলাকারীদের তা জানানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ট্রেন দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলে দিলেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি। আজকালের এ খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির দোমোহিনীতে দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটি গামী বিকানের এক্সপ্রেস ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়। এখনো পর্যন্ত ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পরেই ফেসবুকে রূপা লেখেন, ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে? ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনো বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার কারণ, কোচের সমস্যা নয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রতিদিনের পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে অনুষ্ঠান কথাবার্তা শুনছিলেন। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বিষয়ক সাক্ষাৎকারের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এর আগের দুপর্বের আলোচনায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি, সীমাবদ্ধতা, করোনাকালে শিক্ষার ক্ষতি ও তা পুষিয়ে নেওয়া নিয়ে আলোচনা করেছেন। তো তৃতীয় পর্বের শুরুতে জানতে চাইছি, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি আছে, এই ম্যানেজিং কমিটি নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা শোনা যায়, তো আপনি এ বিষয়ে কি বলবেন?
আমি মনে করি যে শিক্ষার ব্যবস্থাপনার ক্ষেত্রে ওই যে আগে যে ম্যানেজিং কমিটি ছিল বা স্থানীয় লোকের যে অংশগ্রহণ ছিল ব্যবস্থাপনায়, সেটাকে ফিরিয়ে দিতে হবে। এই কারণে যে ওই এলাকার লোকেরাই বুঝবে তার ছেলে মেয়েদের লেখাপড়া না হলে তাদের কি ক্ষতি হচ্ছে। সুতরাং তারা সেই গরজ থেকেই তারা শিক্ষকদেরকে কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার পড়াবার ক্ষেত্রে তারা আগ্রহী হবে। এখন যেটা হন না তারা, কারণ তারা কমিটিটি নাই, তারা মনে করেন যে ওই শিক্ষা অফিসার বা দূরের থেকে যারা যা দেখবেন সেই অনুযায়ী, এবং এই শিক্ষকেরাও তাদেরকে মোটেই পাত্তা দেন না, এই অর্থে যে তাদের তো বেতন তো তারা সরকার থেকে পাচ্ছে, তাদের কাছে তো তাদের কোনো কিছু ইয়ে নাই, মানে কোনো প্রকার দায়বদ্ধতা নাই। এই দায়বদ্ধতার ব্যাপারটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণ না করলে পর এই হলহলপূর্ণ পরিস্থিতির থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন হবে। যেমন শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশ আমলও পর্যন্ত ইন্সপেকশনটা খুব বড় ছিল, ইন্সপেক্টিং সাইডটাই সবচেয়ে স্ট্রং ছিল, এবং যার জন্যে ইন্সপেক্টিংকে সবাইকে সবাই ভাগ করা, সরকার আমাদের দেশের পরবর্তীকালে এই বিষয়টাকে গুরুত্ব নিয়ে কিন্তু বিশাল একটা শিক্ষা পরিদর্শন ও পরিবীক্ষণ একটা দপ্তর গঠন করা হয়েছে।
আচ্ছা, শিক্ষা পরিদর্শন ও পরিবীক্ষণ নামে একটি দপ্তর সরকার গঠন করেছে, তাদের কাজ সম্পর্কে আপনি কি বলবেন? তারা কি স্বাভাবিক, সুস্থ এবং সুন্দরভাবে কাজ করছে?
সেই দপ্তরের কর্তা ব্যক্তিরা এখন তারা আর এখন আর কোনো ইন্সপেকশন কিন্তু হয় না সেইভাবে, তারা বরং ঢাকায় বসেই ওই শিক্ষককেই একটা ফর্ম দিয়ে তারা বলে দেন যে এইটা ফিল আপ করে নিয়ে আসো, আমি তোমার রিপোর্ট দেবো, তার ভিত্তিতে তুমি এনপিও পাবে বা এটা পাবে। অর্থাৎ এখানে পুরো জিনিসটা অন্য ধাঁচে চলে গিয়েছে। এখন আবার সেই প্রয়োজন বোধে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং পরিবীক্ষণ এবং শিক্ষকের প্রশিক্ষণ এইসব দিকে অগৌণে মানে গুরুত্ব বা দায়ে নজর দিতে হবে, দিয়ে তারপরে বিশেষ ক্লাস প্রোগ্রাম নিয়ে, যেমন আমরা এটাও মনে করছি যে এখন থেকে ইন্টারমিডিয়েটে বা ডিগ্রিতে বা অনার্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে অন্তত একটা সেমিস্টার ওই ছাত্র ছাত্রীর লেখাপড়ার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার ভাষা জ্ঞান, তার ইত্যাদি গুলোর উপরে একটা কোর্স হওয়া উচিত, এবং যে ভালোভাবে টিকবে, যার যার ব্যাকগ্রাউন্ড ভালো, যে করে তাকেই ইন্টারমিডিয়েট ভর্তি হবে বা অনার্সে ভর্তি হবে বা তারা পড়াতে হবে। কারণ একজন অপারক, পড়ে না, বোঝে না, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে এসে আরেকজন অতি স্মার্ট ছেলে মেয়ের সাথে যখন পড়ানো হয়, আমি বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করি, ক্লাস নেই, আমি সেখানে দেখতেছি কিছু কিছু ছেলেরা তারা খুব ভালো, তারা যেহেতু শহরের স্কুলে বা ভালো করে পড়াশুনো করেছে, ব্যাকগ্রাউন্ড ভালো, আর অধিকাংশই হচ্ছে কিছুই বোঝে না, অথচ সে ভর্তি হয়ে চলে আসছে। এখন এই দুজনকে তো একসাথে পড়ানো খুব কঠিন, তো সেই জন্যেই আমার মনে হয় এক এক কিছু কিছু স্টেজে একটা স্ক্রিনিং এর ব্যবস্থা থাকা দরকার। প্রচুর শিক্ষিত লোক তৈরি করে লাভ নেই যদি সে লেখাপড়ার সাথে সংযুক্ত না হতে পারে, আগ্রহ না দেখাতে পারে, পটুতা না দেখাতে পারে, তাহলে তো শুধু শিক্ষিত করলে তো শেষ পর্যন্ত অবস্থাটা স্যামুয়েল টেলর কোলরিজের সেই কবিতার মতন হবে, অ্যানশিয়েন্ট মেরিনার কবিতায় যেমন বলছে, হোয়াট আর হোয়াট আর এভরিহোয়ার ডর এডি ড্রপ টু ড্রিঙ্ক, চারিদিকে লোনা পানি, এক ফোঁটা পানি শুকিয়েও পানি নাই, সেই নাবিকের যে অবস্থা আমার দেশেও এখন সেরকম হতে পারে যদি যদি দেখা যায় চারিদিকে প্রচুর শিক্ষিত কিন্তু সে পরীক্ষায় পাশ করে না, সে ইন্টারভিউ দিতে পারে না, সে চাকরির যোগ্যতা তার নাই, কথা বলার স্মার্টনেস নাই, বিষয় নেই, তাহলে এই প্রচুর শিক্ষিত লোক তৈরি করে তো কাজ নেই। এখানে দেখতে হবে যে আমি বিশ্ববিদ্যালয় থেকে বা শিক্ষা বিদ্যালয় থেকে যে বেরোচ্ছে সে যেন উপযুক্ত জ্ঞান নিয়ে, উপযুক্ত প্রশিক্ষণ শিক্ষা নিয়ে, নৈতিক মূল্যবোধ নিয়ে সে যেন বেরিয়ে আসে।
শ্রোতা বন্ধুরা, আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলেন। ফিরছি শীঘ্রই আমাদের সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, কিন্তু প্রশ্ন আছে শিক্ষিত বেকাররা যোগ্য নয়, প্রতিযোগিতার জায়গায় তারা নিজেদের টেকাতে পারছে না, কেন, সমস্যাটা কোথায়?
এই ত্রুটিগুলো কিন্তু পরস্পর প্রযুক্ত ত্রুটি, পরস্পর প্রযুক্ত বলছে এই জন্যই যে একটার দ্বারা আর একটা নির্ভরশীল। আমাকে সার্বিকভাবে আমি যেটা বলছি ব্যবস্থাপনার দিকটাকে বেশি নজর দিতে হবে এই জন্যই যে যেন একটা স্বয়ংক্রিয় পরস্পর নির্ভরশীল একটা পদ্ধতি গড়ে ওঠে। স্বয়ংক্রিয় এই অর্থে যে আমরা যখন ঔপনিবেশিক আমলে যখন লেখাপড়া শিখতাম তখন কিন্তু একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল, তখন কিন্তু আমাকে শিখতে হবে, না শিখলে আমার বিরাট অসুবিধা হবে, এই ধরনের একটা মনোভাব তাদেরকে বেশি শিখতে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি এ করলাম, সেখানে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 50 বছর অল ভেরি স্ট্রং, এবং সেখানে মেধাবী ছাত্র শামসুর রহমানের যে কবিতায় আছে আর কি, সেখানে মেধাবী ছাত্ররাই সেখানে ছাত্র রাজনীতিতে আসছে, তারা বক্তৃতা দিচ্ছে, সেখানকার শিক্ষকেরা খুব গবেষণামূলক কাজ করছেন, ভালো করছেন। প্রথম 50 বছর কিন্তু তাই গেছে, কিন্তু পরের 50 বছর স্বাধীন বাংলাদেশে দেখা যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে সেই অনেক কিছু নাই, সেই ছাত্র সংসদের নির্বাচন হয় না, শিক্ষকেরা দেখা যাচ্ছে যে নানান ভাবে নানান গণ্ডিতে তারা বিভক্ত, তারপরে ছাত্রদের মধ্যেও নানান ধরনের নৈতিক অপচয় অপক্ষয় ইত্যাদি, এগুলো যে আগেও ছিল না তা না, কিন্তু তুলনামূলক ভাবে এটার একটা পরিব্যাপ্তি ঘটেছে। সুতরাং সার্বিকভাবে ব্যাপারটাকে দেখতে হবে, প্রশাসনের বহু জায়গায় কিন্তু এটা আছে, সিনিয়রের অধীনে জুনিয়র থাকবে, কিন্তু জুনিয়রের অধীনে সিনিয়রকে বসিয়ে দেওয়া হচ্ছে, থাকতে হচ্ছে, বাধ্য করাচ্ছে, একজনকে অবনত করা হচ্ছে আরেকজনকে উপরে দেওয়া হচ্ছে, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ওই শিক্ষকের উপরে যেমন বর্তায়, ওই কলেজের ওর আন্ডারে অন্যান্য শিক্ষকদের মধ্যেও এটা পরিব্যাপ্তি ঘটে, এবং এটা ঘটে এইভাবে, যেমন যদি কোনো ছাত্ররা যদি দেখে বা যদি কলেজের এরকম দেখে যে একজন শিক্ষক 20 লাখ টাকা দিয়ে তিনি প্রিন্সিপাল হয়েছেন বা তিনি প্রধান হয়েছে স্থানীয় কাউকে টাকা দিয়ে বা দিতে হচ্ছে, এগুলো আজকাল সবাই জানলে কি হচ্ছে, ওই শিক্ষক বা ওই প্রধান তিনি তো ওই 20 লাখ টাকা তোলার ব্যাপারে তিনি বেশি এত বেশি অনৈতিক হয়ে যাবেন যে তিনি তো আর শিক্ষার দিকে নজর দেবেন না, এবং নজর না দেওয়াতে ছাত্ররাও তার কাছ থেকে, তার এই বিষয়টা, তার সহকর্মীরা তার এই বিষয় থেকেই কিন্তু প্রভাবিত হচ্ছে। সুতরাং আমি মনে করি দুর্নীতি দূর করা, শিক্ষা প্রশাসনের ভিতরে যে সমস্ত সংক্ষোভ সংক্ষুব্ধতা যেসব বিভিন্নতা সেটার দিকেও নজর দিতে হবে, কারণ আমি সার্বিকভাবে বলছি শুধু একটা দিকে খেয়াল করতে হবে না, সব দিক দিয়ে খেয়াল করতে হবে। বারবার আমি বলছি যে নৈতিকতা এবং দুর্নীতিমুক্ততা অব্যবস্থাপনা এগুলোর দিকে নজর দিলেই অটোমেটিক্যালি আমি মনে করি যে তখন মাথার থেকে ভালো বুদ্ধি আসবে এবং সেই বুদ্ধি কাজ করবে, গুণ ভালো অন্তত অন্য ক্ষেত্রে করা গেলেও শিক্ষার ক্ষেত্রে করাটা উচিত না, কারণ এর জন্য জাতিকে মূল্য দিতে হবে, এর জন্য ভবিষ্যতে আর আমি ভালো শিক্ষক পাবো না, ভবিষ্যতে ভালো নেতা পাবো না, নেতৃত্ব পাবো না, অর্থনীতিবিদ পাবো না, এবং এ পাবো না, যারা দেশের মূল চালিকা শক্তি হবে। জাতিকে ভবিষ্যতে যদি উন্নত অবস্থানে নিয়ে যেতে হয় তাহলে ইউ হ্যাভ টু ক্রিয়েট সাচ ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারে জাতির মধ্য থেকেই আসতে হবে, এটা বাইরের লোকেরা অন্য দেশের লোকেরা এসে আমার মধ্যবর্তী পর্যায়ের চাকরিগুলো দখল করে নিয়ে যাবে, এখান থেকে রেমিটেন্স নিয়ে যাবে, আর আমার দেশের ঘরে ঘরে ওই শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে, হতাশায় ভুগবে, এবং তারা শেষ পর্যন্ত সমাজের অন্য অবক্ষয় অবতিথি বিচ্যুতি ঘটাবার কাজে ব্যবহৃত হবে, এটা খুব জাগ্রত করতে গেলে একটি প্রশিক্ষিত জাতি প্রয়োজন, এবং একটা প্রশিক্ষিত সমাজ পরিবার দেশ সংসার তা না হলে পর
এই সমাজে ভালো একজন প্রতিনিধি প্রেরণের সক্ষমতাটা দিন দিন দুর্বল হয়ে যাবে।
তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আগামী সপ্তাহেও আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি। আর আলাপনের আজকের আসর এরই সাথে গুটিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক আয়োজন আলাপন শুনছিলেন শ্রোতা বন্ধুরা। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলোর পাশাপাশি সবশেষে পাওয়া কয়েকটি খবর জানিয়ে দেব। প্রথমে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার মধ্যেও তেল রপ্তানি ব্যাপক বেড়েছে, পরমাণু সমঝোতা বাঁচানোর সময় মাত্র কয়েক সপ্তাহ বলে দাবি আমেরিকার। সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষা করল ইরান, স্বল্প খরচে বহু সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা জানালেন জেনারেল হাজিজাদে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার লবিস্ট ফার্ম নিয়োগ স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে দরকার সেখানে তদবির চালাবে সরকার। উত্তরপ্রদেশে দলিত ও সংখ্যালঘুদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে বিজেপি, রাজ্যের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের সুস্পষ্ট দাবি। এবার নতুন খবরগুলো। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনা অচল অবস্থায় পড়েছে এবং নতুন করে এ নিয়ে আলোচনা করার কোনো অধিকার নেই। এদিকে মার্কিন ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সিনেটররা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছে তার নিন্দা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিইতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার দাবি যদি মানা না হয় তাহলে বিপর্যয় সৃষ্টি হবে। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।